بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. حدثنا معاذ العنباري قال حدثنا أبي قال حدثنا محمد بن المثنى قال حدثنا خبيب بن عبد الرحمن عن حافظ بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. رواه مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহাদিস তবলিগ ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী আন্দারিয়া পাড়ার জোর মজলিসে তৃতীয় এবং শেষ দিনে মঞ্চ উপবিষ্ট সভাপতি পরিচালক মণ্ডলী দিগার হাজারাত ওলামায়ে কেরাম তলাবায়ে আজাম আগত স্বাগত সমবেত মুসলিম ব্রাদারান বিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যার ঐকান্তিক অনুগ্রহে আমরা লাখ লাখ মানুষের ভিতর থেকে বেছে বেছে এখানে সমবেত হতে পেরেছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে শ্রেষ্ঠ পয়গম্বর দান করেছেন তার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর শান্তি বর্ষিত হোক, সকল সাহাবায়ে কেরামদের রূহের উপরে শান্তি বর্ষিত হোক, সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে শান্তি বর্ষিত হোক, যাদের আর্থিক মানসিক ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ মহতী জলসা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপরে আনাবিল ধারায় রহমত বর্ষণ করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, রাত্র প্রায় ১২টা বাজতে যাচ্ছে, অধিকাংশ লোক ঘুমিয়ে পড়েছেন, এই মুহূর্তে অনেকেরই কোরআন হাদিস শোনার মতো মন মানসিকতা নেই, তবুও আমাকে নির্দেশ করা হয়েছে, তাই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রেখে আমার বক্তব্য এটি জানার চেষ্টা করব, বাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন কোরআনের বাণী উপস্থাপন করলে সেই মজলিসে ঘুমানো যায় না। কোরআন বলছে, আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন তোমাদের সামনে উপস্থাপন করা হয় তখন তোমরা চুপ করে শুনবে। আমি অনুরোধ করব যারা ঘুমিয়েছেন অনুগ্রহ করে কোরআনের অনুষ্ঠানে ঘুমায় না ঘুমিয়ে উঠে বসে পড়ুন, আপনি নেকি পাবেন, পাপ থেকে বাঁচতে পারবেন। যারা সজাগ আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব অনুগ্রহ করে কোরআন পাঠের সময় কোরআনের বক্তব্যের সময় কেউ কথা বলবেন না। যারা হাঁটাচলা করছেন তাদেরকে অনুরোধ করব অনুগ্রহ করে কিছু সময়ের জন্য বসে পড়ুন, আপনার জীবনের শেষ মজলিস হতে পারে। তাই আমি ভূমিকা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ওয়াজ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত আরোপ করেছেন ওহির ভিত্তিতে বক্তব্য রাখতে। আল্লাহ বলছেন ওহির বক্তব্য রাখতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা আনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি পৌঁছিয়ে দিন যা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কথাটি আমার নয়, স্বয়ং আল্লাহ বলছেন সূরায়ে মায়েদা ৬৭ নম্বর আয়াত। যারাই বক্তৃতা দিবে তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওহির বক্তৃতা দেওয়ার জন্য, ওহির বাণী পেশ করার জন্য। ওহির বাণী ছাড়া ওয়াইল্লাম তাফাল, যদি তাই না করো, ওহির বক্তব্য ছাড়া যদি অন্য কোনো বক্তব্য পেশ করো, তাহলে তুমি রেসালাতের দায়িত্ব পালন করলে না। সম্মানিত উপস্থিতি, যারা বক্তা তাদের প্রতি নির্দেশ হল ওহির বক্তব্য পেশ করতে হবে, যারা শ্রোতা তাদের উপরে আল্লাহর নির্দেশ হল ওহির বক্তব্য চুপ করে শুনতে হবে, নড়াচড়া উঠা বসা এবং ঘুমানো যাবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন পাকের মধ্যে ৬২৩৬টি আয়াত রয়েছে, এই ৬২৩৬টি আয়াত সবগুলো মুমিন ও মুসলিমের জন্য মানার জন্য নয়, সব আয়াত মানার জন্য নয়, হাজার হাজার আয়াত রয়েছে কোরআনে যা শুধু বিশ্বাস করলেই চলবে, এমন এমন আয়াত আছে যা জীবনে কোনোদিন না শুনলেও চলবে, না আমল করলেও চলবে, কিন্তু এমন কিছু বক্তব্য কোরআন শরীফের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, যেগুলো না জানলে, যেগুলো না মানলে মানুষ মুসলমান হতে পারবে না, কবরে হাসরে পুল চুরাতে মুক্তি পাবে না। আবার বলছি, লক্ষ্য করে শুনুন, যারা আল্লাহর বাণী লক্ষ্য করে শুনবে না তারা জালিম। ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফা'আরাদ আনহা, সূরা কাহাফ 57 নম্বর আয়াত। কোরআনের বাণী যারা মনোযোগ সহকারে শুনবে না তারা বড় জালিম, তারা বড় জালিম। আল্লাহ বলছেন তারা বড় জালিম। কোরআনের বাণী শুনতে বলছেন, ওহির বাণী শুনতে বলছেন, যারা ওহির বাণী মনোযোগ সহকারে শুনবে না তারা জালিম হয়ে যাবেন। সাবধান, এসেছেন ঈমান বাড়ানোর জন্য, বেঈমান হয়ে যেন বাড়িতে না যান। তাই আমি অনুরোধ করব প্রত্যেককেই মনোযোগ সহকারে শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে যা আদেশ করেছেন তা অবশ্য অবশ্যই আপনার জানতে হবে এবং মানতে হবে। যা নিষেধ করেছেন তার থেকে পরহেজ করতে হবে, তা বর্জন করতে হবে, পরিহার করতে হবে। এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে যৎকিঞ্চিত আলোচনা রাখতে চাই, আল্লাহর আদেশ কি এবং নিষেধ কি। সূরা বাকারা 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের দাসত্ব করো, রবের গোলামি করো। মনে রাখবেন, ইবাদত একমাত্র কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম, আদেশ ও নিষেধকে কাটায় কাটায় মানার নাম হল ইবাদত। নামাজ পড়া, সলাত আদায় করা যেমন ইবাদত, সলাত আদায় না করাও তদ্রূপ ইবাদত। ফজরের নামাজ পড়া আল্লাহর হুকুম, বেলার বেলা ওঠার সময় আল্লাহর নামাজ না পড়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, ঠিক ঈদের দিন রোজা না রাখা আল্লাহর হুকুম। অতএব আল্লাহর হুকুম কাটায় কাটায় মানার নাম হল ইবাদত। এই ইবাদত করতে বলেছেন তাম পৃথিবীর সকল মানুষদেরকে, এটা আল্লাহর আদেশ। আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর নির্দেশের মধ্যে একটি নির্দেশ হল তোমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করলে মুশরিক হতে হবে। আল্লাহ বলছেন সূরা কাহফের 110 নম্বর আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ব্যক্তি যদি তার রবের সান্নিধ্য অর্জন করতে চায় তার আমলে সালেহ করতে হবে, আর ইবাদতের মধ্যে শিরিক করবে না। ইবাদত করতে গিয়ে শিরিক করবে না। ইবাদত করতে গিয়ে শিরিক কাকে বলে? আল্লাহ তার নবীর মাধ্যমে যে ইবাদত যা যখন যতটুকু যেভাবে করতে বলেছেন সেই ইবাদত তখন ততটুকু সেইভাবে করার নাম হল ইবাদত, আর এর ব্যতিক্রম যদি করেন সেটা হবে বেদাত। সম্মানিত উপস্থিতি, এ বাংলার মাটিতে, এ বাংলার মাটিতে ইবাদতের নামে বহু বেদাত চালু আছে। এদেশের মাটিতে অনেক বেদাত চালু রয়েছে ইবাদতের নামে। মনে রাখবেন, নামাজ যদি ভুল হয়, ভুল নামাজের কারণে জাহান্নামে যেতে হবে, ভুল রোজার জন্য যেমন জাহান্নামে যেতে হবে, ভুল
এমন ওয়াজের জন্য তদ্রুপ জাহান্নামে যেতে হবে। ভুল ওয়াজ করলেও মানুষের জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এক নম্বরে আল্লাহর কোরআনের নির্দেশ, মানুষদেরকে হুকুম দিয়েছেন তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ। কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত। কোন নিয়মে করবেন? রাসূলের নিয়মে। মনে রাখবেন, কোরআন শরীফ মানার পরেও মানুষ জাহান্নামে যাবে যদি নাকি রাসূলের নিয়মে না মানে। ওয়াজ করার পরও জাহান্নামে যাবেন যদি রাসূলের তরিকা মোতাবেক ওয়াজ না করেন। ওয়াজ শুনেও জাহান্নামে যেতে হবে যদি সাহাবায়ে কেরামদের তরিকা মোতাবেক ওয়াজ না শোনেন। লক্ষ্য করে শুনুন, ওয়াজ শোনার পরও জাহান্নামে যেতে হবে যদি নাকি আল্লাহর নবীর তরিকা মোতাবেক ওয়াজ না শোনা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশের মাটিতে আল্লাহর ইবাদত করতে যারা প্রয়াস পাচ্ছেন তার অধিকাংশ লোক দেখবেন লম্বা জামা, টুপি, পাগড়ি, দাড়ি যোগ্যতা তাদের থাকে। এই লম্বা জামা পরলেই শুধু মুসলমান হওয়া যায় না, লম্বা দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, আর পাগড়ি বানলেই শুধু ইবাদত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুনাফিকরাও বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর মুমিনরাও বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু মুনাফিকরাও আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করেন, মুমিনরাও স্বীকার করেন, আল্লাহও বলেন। তাহলে তারা মুনাফিক হলো কি করে? নবীর জীবদ্দশায় সূরাতুল মুনাফিকুন নাজিল হয়েছে। এ সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিক যারা তাদের চেহারা সূরাত দেখলে তোমরা আশ্চর্য বোধ করবে। তুজিবুকা আজসামুহুম, তাদের চেহারা এবং পোশাক দেখলে মনে হবে মাশা আল্লাহ, জবরদস্ত হুজুর। আর তারা যখন বক্তৃতা দিবে তাসমাআলে কাউলিহিম, বক্তৃতা শুনতে শুনতে রাত শেষ হয়ে যাবে কিন্তু বক্তৃতার মজা শেষ হবে না। কান্নাহুম খুশবুম মুসান্নাদা, তারা শুকনো কাঠের মতো, শুকনো কাঠের যেমন শিকড় নাই, শুকনো কাঠের যেমন শিকড় নাই, নাড়া দিলে পড়ে যায়। মোনাফেকরা বক্তব্য দিলে তাদের বক্তব্য শুকনা কাঠের মতো, শিকড় নাই, দলিল নাই। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই বক্তার বক্তৃতা শ্রবণ করবে, দুইটি বৈশিষ্ট্য যেই বক্তার মধ্যে থাকবে, বিল বাইয়িনাতি ওয়াস-সুবুল, স্পষ্ট ভাষায় কথা বলবেন, দলিল সহকারে, প্রমাণ সহকারে, কোটেশন সহকারে, রেফারেন্স সহকারে কথা বলবেন। দলিল দিয়ে কথা বলতে হবে। আমি যে কথা বলছি কথাটি কার? মা কালীর, না মা দুর্গার, না মা সরস্বতীর, না মা লক্ষ্মীর, না লেলিন স্টালিন ভল্টেয়ার, না কার্ল মার্কস, না মাও সেতুংয়ের, না আল্লাহর, না নবী। কার কথা আমি বলছি এটা স্পষ্ট করে দিতে হবে। আল্লাহর কথা যদি হয় কোরআনের উদ্ধৃতি দিতে হবে, রাসূলের কথা যদি হয় হাদিসের উদ্ধৃতি দিতে হবে। কোরআন এবং হাদিসের কথা বলতে হলে যাচাই বাছাই করে, তাহকিক করে বলতে হবে। হাদিসে পেয়েছি অমনে বলে দিলাম যে না, এভাবে বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে অনেক রকমের কথা আছে, কোন যুবক যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনি যদি তাকে বলেন হে যুবক তুমি কেন দাঁড়িয়ে প্রস্রাব করছো, ওই যুবক যদি বলে মিয়া সাহেব কয় পাতা কিতাব পড়েছেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, 2292 নম্বর হাদিস বুখারী, আল্লাহর নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। তাই বলে কোন যুবক যদি দাঁড়িয়ে প্রস্রাব করে আর ফতুয়া দেয় যে বুখারী শরীফের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার কথা আছে, এটা কি মানা যাবে? কথাটা কিন্তু বুখারীতে আছে, তবুও মানা যাবে না। তার কারণ নবী যে অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন ওই অবস্থা না হওয়া পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো সময় দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। আপনি যদি মুক্তি হয়ে ফতোয়া দেন, আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয় দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা, আপনি যদি ফতোয়া দেন হ্যাঁ বুখারী শরীফের মধ্যে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে, আপনার চাইতে ব্যাকেল মুক্তি আর দুনিয়ার বুকে নাই, আপনার চাইতে নির্বোধ মুক্তি আর দুনিয়ার বুকে নাই, আপনি হাদিস বুঝেন নাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে হুজুর কবরে খেজুরের ডাল পোতা যাবে কিনা, আপনি বোম্বাস্টিক মার্কা ফতোয়া দিলেন হা কবরে ডাল পোতা যাবে, বুখারী শরীফ কিতাবুল জানায় যে রয়েছে বুখারী শরীফের 210 নম্বর হাদিস, আল্লাহর নবী নিজে ডাল পুঁতেছেন, আপনি ফতোয়া দিলেন, আপনার চাইতে বেয়াদব মুক্তি আর দুনিয়ার বুকে নাই, আপনার চাইতে মূর্খ পণ্ডিত আর দুনিয়ার বুকে নাই, আপনার চাইতে নির্বোধ মুক্তি আর দুনিয়ার বুকে নাই। তার কারণ হল আপনি হাদিস বুঝেন নাই। যদি কবরে ডাল পুঁততে হয় তাহলে অন্তত পক্ষে সেই ডাল পুঁততে হবে চলার পথে, আল্লাহর নবী চলার পথে ডাল পুঁতেছিলেন, কথা ঠিক কিনা? ও হাদিসে দেখবেন আল্লাহর নবী ডাল পুঁতেছিলেন, সেটা পুরনো কবরে পুঁতেছিলেন, নতুন কবরে নয়। তাহলে ডাল পোতার ফতোয়া দিতে হলে পুরনো কবরে ফতোয়া দিতে হবে, নতুন কবরে নয়। এরপরে আল্লাহ নবী দুই কবরের মাঝখানে পুঁতেছিলেন, আপনার ফতোয়া দিতে হলে দুই কবরের মাঝখানে ফতোয়া দিতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীর কাছে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ নবী আপনি কেন ডাল পুঁতলেন, নবী বললেন তাদের রোহের উপরে আজাব হচ্ছে, আমি দেখতে পেয়েছি তাই আমি ডাল পুঁতেছি। আপনারও ফতোয়া দিতে হলে বলতে হবে যদি আপনি কবরে আজাব দেখেন তাহলেই খেজুরের ডাল পুঁততে পারেন, এতগুলো শর্ত থাকলেই তারপরে খেজুরের ডাল পোঁতা যাবে, এতগুলো শর্ত না পাওয়া পর্যন্ত খেজুরের ডাল পোঁতার ফতোয়া আপনি দিতে পারেন না। তাহলে ফতোয়াটা আপনার নিজস্ব ফতোয়া হবে, নবীর তরিকা মোতাবেক ফতোয়া হবে না। সম্মানিত উপস্থিতি, হাদিসে থাকলেও মানা যাবে না, বুখারী শরীফের মধ্যে থাকলে মানা যাবে না, হাদিসের অবস্থা জানতে হবে, হাদিসের উসুল জানতে হবে, হাদিসের পারিপার্শ্বিকতা জানতে হবে এবং হাদিসের প্রেক্ষাপট জানতে হবে। এগুলো না জেনে বুখারী শরীফ পড়েই ফতোয়া দেওয়া যাবে না, হাদিস সহিহ হলেও মানা যাবে না, হাদিস সহিহ হলেও মানা যাবে না। সহিহ হাদিস যদি সহিহ হাদিসের বিপরীত হয় তখন আপনাকে জিজ্ঞেস করলো যেহেতু এটাও তো সহিহ ওটাও তো সহিহ তো কোনটা মানা যাবে, আপনি ফতোয়া দিলেন যে কোনো একটা মানলেই হবে, আপনার চাইতে নির্বোধ মুক্তি আর দুনিয়ার বুকে নাই, যে কোনো একটাই মানলেই হল, তাহলে ইসলাম কয় ভাগ হয়ে গেল? দুই ভাগ হয়ে গেল। কোরআন বলছে আলা তাফাররাকু, তোমরা ভাগ করবে না, দলে দলে ভাগ হবে না, দিনকে বিভক্ত করবে না। এক্ষেত্রে আপনার উসুল জানতে হবে, হাদিসের উসুল জেনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হাদিসের উসুল হল অবিল জুমলাতিল্লাতি মা ইত্তাফাকা আলাইহি শাইখান মুকদ্দামুন আলা গায়রিহি আলা সাইরিল কুতুব, তমাম দুনিয়ার কিতাবে যদি বলে সহি আর বুখারী আর মুসলিমে একই সনদে যদি বলা হয় সহি, সেই ক্ষেত্রে মুকদ্দমুন আলা গাইরিহি সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে বুখারী আর মুসলিমের বর্ণিত মুত্তাফাকুন আলাইহি হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহি হলেও মানা যাবে না, সহির সাথে আরো দুইটি শর্ত দরকার, মরফু এবং মুত্তাসিল। এদেশের মাটিতে অনেক আহলে হাদিসের লোকেরা বিতরের নামাজ পড়তে গিয়ে রুকুর বাদে হাত উত্তোলন করে দোয়া করেন, হাদিসটি সহি এবং মুত্তাসিল। জুজের অফুলিয়াদাইনের চার নাম্বার পৃষ্ঠায় রয়েছে, হাদিসটি সহি এবং মুত্তাসিল কিন্তু মরফু নয়, বিদায় হাদিসটা মানা যাবে না, মরফু নয়, হাদিসটি রসুল থেকে প্রমাণিত নয়, এটা রসুলুল্লাহর আমর নয়, এরা আবদুল্লাহ বিন ওমরের আমর, এটা রসুলের আমর নয়। যেই ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যাবে সেই ক্ষেত্রে কোন সাহাবীর এর বিপরীত আমল গ্রহণযোগ্য হবে না। হাদিসটি সহি এবং মুত্তাসিল তবুও মানা যাবে না, যেহেতু এর বিপক্ষে বুখারী মুসলিমের সহি মরফু মুত্তাসিল হাদিস রয়েছে। রুকুর আগে হাত বাঁধা অবস্থায় দোয়া কুনুত পড়তে হবে, এর বিপক্ষে সহি এবং মুত্তাসিল হাদিস থাকা সত্ত্বেও ওটা গ্রহণ করা যাবে না। এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে আর যদি আপনি ফতোয়া দেন ওটাও মানা যাবে এটাও মানা যাবে, আপনার চাইতে মূর্খ মুক্তি আর দুনিয়ার বুকে নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য এবাদাত কোনটাকে বলে এটা জানতে হবে। এবাদাত হতে হলে সেটা রসুলুল্লাহর কাজ কথা অথবা সমর্থন হতে হবে। ইসলাম বলতে হলে সেটা নবীর মাধ্যমে আসতে হবে, নবী জানেন না নবী করেন নাই এমন কোন পদ্ধতি বা সিস্টেম সেটা ইবাদত হতে পারে না, ইসলাম হতে পারে না। নবীকে ওভারটেক করে যদি কেউ কোন আমল করে সেই আমল ইসলাম হতে পারে না, যেহেতু ইসলাম বলতে যেটা বোঝাবে সেটা নবীর মাধ্যমে আসতে হবে, নবীকে ওভারটেক করে ইসলাম যদি এসে থাকে ওটা কোন মুসলমানদের জন্য করণীয় এবং বরণীয় হতে পারে। সম্মানিত উপস্থিতি, এদেশের মাটিতে লক্ষ লক্ষ আমল রয়েছে যার সঙ্গে নবীর কোনো সম্পর্ক নেই, লক্ষ লক্ষ হাদিস মানছে এদেশের মাটিতে যে হাদিসের সাথে নবীর কোনো সম্পর্ক নেই, হাদিসের সাথে সম্পর্ক নেই, ইসলামের সাথে সম্পর্ক নেই, অথচ ইসলাম মনে করে হাদিস মনে করে এদেশের মানুষেরা মানতেছে। এই ধরনের আমল কোনটি, এটা চিহ্নিত করে দেওয়া আজ মুসলমানদের জন্য ফরজ হয়ে পড়েছে, কথা ঠিক কিনা? কোনটা ঠিক এবং কোনটা ঠিক নয়, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, এটা জানা প্রত্যেকের উপরে ফরজ। এটা না জেনে কখনো তাবলিগ করা যাবে না, এটা না জেনে ইসলামী আন্দোলন করা যাবে না, এটা না জেনে মানুষের সামনে বক্তৃতা রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, যারা এই ভুল আমলগুলো করেন তারা আপনার চাইতে পোশাকে পরিচ্ছদে চেহারায় কম না, আপনি আউজবিল্লা নাউজবিল্লা কয়বার বলেন তারা ফাল মাইরে উঠবে, আউজবিল্লা নাউজবিল্লা নারায় তাকবীর কইলা, কিন্তু আসলে তার নাম খুশবু মুসান্নাদা, তারা শুকনো কাঠের মতো, শিকড় নাই, দলিল নাই, প্রমাণ নাই, হাওলা নাই, কোটেশন নাই, রেফারেন্স নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল উপস্থাপন করো, দলিল দিতে হবে। আমি কার কথা বলছি, দলিল দিতে হবে, বিনা দলিলে কারো কোনো কথা গ্রহণযোগ্য হবে না। যিনি দলিল চাইলে রেগে যাবেন, বুঝতে হবে ওনার টেম্পার নেই। মাইকের এম্পলিফায়ারের ভিতরে যেমন টেম্পার না থাকলে গরম হয়ে যায়, কোন হুজুরের কাছে দলিল চাইলে যদি গরম হয় বুঝতে হবে টেম্পার নাই, ভিতরে মাল নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, একটা দাড়ি পাল্লার এক পাশে একটা কেজি রাখেন আর এক পাশে 100 গ্রাম রাখেন, উপরে থাকবে কোনটা? কেজি তো উপরে থাকা উচিত ছিল, কিন্তু উপরে কোনটা থাকে? 100 গ্রাম। এই ছটাইকা পয়কা মৌলবি যারা, তারা উপরে উপরে লাফায়, এর ওজন নাই, ওয়েট নাই, এরা বেশি করে ফান মারে, কে বলছে নাই? না থাকলে এমনি এমনি আসছে, বাবদা তারা বোঝে নাই, এত মানুষেরা ভুল করে, এত বড় বড় আলেম তারা কি ভুল করে, এই কথা বলে ছটাইকা আর পয়কা মানুষেরা। কিন্তু কেজির আলে এলেম যাদের আছে তারা এই কথা বলে না। মনে রাখবেন, মক্কার কাফের বেঈমান মুশরিকদের কথা ছিল, নবীর দাওয়া শোনার পরে বলেছিল, আমরা কি কিছু বুঝি না? সব বুঝলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে কোনোদিন মাদ্রাসা মক্তবে লেখাপড়া করে না, হ্যাঁ বুঝে ফেলাইলো। এ কথা কাদের ছিল? জোরে বলুন, কাদের ছিল? কাফেরদের কথা ছিল। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা কাসাস 50 নম্বর আয়াত, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় গোমরাহ কে হতে পারে যে নিজের মতকে প্রাধান্য দেয়, যে আমি কি কিছু বুঝি না? এই আয়াত কাফেরদের সামনে নাজিল হয়েছে, অতএব কোন মুসলমান বলতে পারে না আমি কি কিছু বুঝি না, এটা কোন মুমিনদের কথা নয়। কোরআন শরীফের মধ্যে সূরা কাহাফ এর মধ্যে 3টি ঘটনা আছে, আসহাবে কাহাফের ঘটনা, যুলকারনাইনের ঘটনা, মূসা আলাইহিস সালাম এবং খিযির আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনার কারণ হল, মূসা নবী একদিন ওয়াজ করছেন, শ্রোতারা বলছেন বড় আলেম কে এই যুগে এখন বর্তমানে? মূসা নবী বললেন, আমি বড় আলেম, আল্লাহ এই কথাটাকে পছন্দ করেন নাই, আল্লাহ এটাকে পছন্দ করেন নাই। আল্লাহ বলেন, তোমার চাইতেও বড় আছে, খিজিরের কাছে যাও, তুমি শিখতে। নিজেকে বড় আলেম বলে প্রচার করা মুমিনদের কাজ নয়, এবং সত্যকে জানার পরে গোপন রাখাও মুমিনদের কাজ নয়। কোরআন বলছে সূরা আনাম 144 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে? লিউদিল্লান্নাসা, লোকদেরকে গোমরাহ করার জন্য, বেগায়রে ইলমিন, বিনা এলেমে, এলেম নাই, তাহকিক করে না, যাচাই বাছাই করে না, ভেরিফিকেশন করে না, কোরআন হাদিস খুলে দেখে না এটা আছে না নাই, ক্যাসেট শোনে তাই শুনে আবার বলে, এরা মুনাফিক। আল্লাহর নবী বলছেন, হাদাসানা মুআযু লাম্বারি ইয়াকাল হাদাসানা আবি ক্বাল হাদাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বাল হাদাসানা খুবাইব ইবনে আব্দুর রহমান আন হাফস ইবনে আসিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফ, মুসলিম শরীফ এর মুকদ্দমা 13 নম্বর পৃষ্ঠায় পাবেন, বাংলা মিশকাতের 149 নম্বর হাদিসে পাবেন। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে, কিতাব খুলে দেখে না। সম্মানিত উপস্থিতি, কোরআন বলছে বেগায়রে ইলমিন, বিনা এলেমে, জানে না, তাহকিক করে না, যাচাই বাছাই করে না, পড়ে না, না জেনে, না বুঝে, না তাহকিক করে কথা বলে, এদেরকে আল্লাহ জালিম বলে গালি দিয়েছেন। আর যারা জানার পরে হক কথা বলে না, জানার পরে হক কথা বলে না, জানার পরে হক কথা বলে না, তাদের ব্যাপারে মুসলিম শরীফের হাদিস মিশকাতের 211 নম্বরে পাবেন। মান সুইনা সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিল জামিম মিনান নার। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, তমাম দুনিয়ার শ্রেষ্ঠ মানব বলছেন, যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই তিনি বলছেন, কোন ব্যক্তির কাছে কোন মাসালা জিজ্ঞেস করার পরে, জানার পরে যদি সে গোপন করে না বলে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিল জামিম মিনান নার, জাহান্নামের রশি তার গলায় লাগিয়ে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জেনে বুঝে গোপন করা যাবে না, না জেনে ওয়াজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের জানতে হবে, বুঝতে হবে। ইমাম বুখারী একটি অধ্যায় এনেছেন 17 পৃষ্ঠার 12 লাইনের পরে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কোন জিনিস বলা এবং করার পূর্বে সেটা জানতে হবে, ভালো করে জানতে হবে। না জেনে নামাজ পড়া হারাম, না জেনে ওয়াজ করা হারাম, না জেনে রোজা রাখা হারাম, না জেনে হজ করা হারাম, কোন ইবাদত না জেনে করা জায়েজ নাই। আগে জানতে হবে ভালো করে, তারপরে মানতে হবে। জানার আগে মানা নেই, জানার আগে বলা নেই। অতএব জানতে হবে ভালো করে, তারপরে বলতে হবে বা মানতে হবে। না জেনে না বুঝে মানা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহর ইবাদত প্রতিটি ক্ষেত্রে আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, জিন এবং জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছি, একমাত্র ইবাদত, ইবাদত ছাড়া অন্য কোন কাজের জন্য সৃষ্টি করি। আপনি যে এখানে বসেছেন এটা কি ইবাদত কিনা? এটা ইবাদত তখন হবে যখন আল্লাহর হুকুম মোতাবেক আপনি বসবেন, তা না হলে আপনার বসার একটা শুয়োর কুকুরের বসার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি খাচ্ছেন, আপনার খাওয়াটা ইবাদত তখন হবে যখন ওই খাওয়াটা নবীর তরিকা মোতাবেক হবে, আর যতক্ষণ পর্যন্ত নবীর তরিকা মোতাবেক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার খাওয়া আর গরুর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, ইবাদত হলো আল্লাহ তার নবীর মাধ্যমে যা যখন যতটুকু যেভাবে করতে বলেছেন তা তখন ততটুকু সেইভাবে করার নামই হল ইবাদত। এদেশের মাটিতে রসুলুল্লাহর নাম দিয়ে মোনাফিকরাও ইবাদত করে, রসুলুল্লাহর নাম দিয়ে ইবাদত করে এমন লোকদের মধ্যে কাফেরও আছে, মুশরিকও আছে, ফাসেকও আছে, মোনাফেকও আছে, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সামনে মোনাফিকরা বসত, নবীর সাহাবীর সুরাত সিরাত নিয়ে, নবী জানতেন না যে এটা সাহাবী কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে শিক্ষা দিয়েছেন যে এটা মোনাফেক, এই এই বৈশিষ্ট্য রয়েছে মোনাফেকদের মধ্যে, তারপরে নবী জানতে পেরেছেন কথা ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, ইবাদত কোনটাকে বলে আপনার জানতে হবে, বুঝতে হবে। এক শ্রেণীর লোকেরা লম্বা দাড়ি রাখে, আর এক শ্রেণীর লোকেরা দাড়ি খাটো রাখে, কথা ঠিক কিনা? এর মধ্যে ইবাদত কোনটা, দাড়ি লম্বা রাখাটা না খাটো রাখাটা, আপনার খুঁজে বের করতে হবে। সবাই করে তাই আমি করি, ওটার নাম ইবাদত নয়। সবাই কি বুঝেছে ওটা আপনাকে জিজ্ঞেস করা হবে না, আপনি কি বুঝেছেন তাই আপনাকে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, এদেশের মাটিতে যারা দাড়ি খাটো করেন তারা ওটাকে ইবাদত মনে করেন, তার কারণ হল দাড়ির হাদিস বর্ণনা করেছেন দুইজন রাবি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন রাবি দাড়ির হাদিস বর্ণনা করেছেন। আর এই দুইজন রাবি হজের সময় এক মুঠ দাড়ি রেখে বাকিটা কেটেছেন। তাদের দলিল হল যারা দাড়ির হাদিস বর্ণনা করেছেন তারাই যখন কেটেছেন তাহলে তাদের চাইতে তো আমরা বেশি বুঝি না। তারা নবীর কাছে শিক্ষা গ্রহণ করে তারা যদি কাটতে পারে তাহলে আমরা পারবো না কেন? এই দলিলের ভিত্তিতে তারা দাড়ি কেটে থাকেন। নবী বলছেন কাসসুস সওয়ার বি আফুল্লাহ, মুসলিম শরীফ 300, মুসলিম শরীফ 393 94 95 নম্বর হাদিসে পাবেন। আল্লাহর নবী বলছেন দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও, দাড়ি কেটো না, মোষ খাটো করো। আল্লাহ নবী দাড়ি ছেড়ে দিতে বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দাড়ি কাটতে বলেছেন। এই ক্ষেত্রে আপনি কোনটা করবেন, কোনটাকে ইবাদত মনে করবেন? ও মুসলমানেরা ভালো করে শুনুন, দাড়ি আগা কেটে দাও এটাও হাদিস, দাড়ি লম্বা রাখা এটাও হাদিস, কিন্তু গ্রহণযোগ্য কোনটা আর বর্জনীয় কোনটা, আল্লাহর ইবাদত কোনটা আর আল্লাহর ইবাদত নয় কোনটা, এটা আপনার বুঝতে হবে। যে জ্ঞান দিয়েছে আল্লাহ আপনাকে সেই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা নিসা, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইতাত করবে সে ব্যক্তি আল্লাহকে মানল, যে ব্যক্তি রাসূলের ইতাত করল সে ব্যক্তি আল্লাহকে মানল। ওয়া তাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিয়া, সূরা নিসা 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যদি নবীর চাইতে কেউ বেশি করে বাড়তি করে তাহলে সে ব্যক্তি চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে, কোরআন বলছে। এখন আপনার দলিল যে ইবনে ওমর এবং আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা কি জাহান্নামে যাবে? ও মুসলমানেরা, আল্লাহর কোরআন বলছেন নবীকে মানলে জান্নাত পাওয়া যাবে, আব্দুল্লাহ বিন ওমরকে মানলে জান্নাত পাওয়া যাবে, এই কথা আল্লাহ বলেন নাই। ফাত্তাবিউনি, কোরআন শিক্ষা দিচ্ছে সূরা আলে ইমরানের 31 আয়াত, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি কি করতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আল্লাহর অনুগ্রহ পেতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও আমার ইত্তেবা করতে হবে, আমার ইত্তেবা, ভালো করে শুনুন, ফাত্তাবিউনি বলার সময় আল্লাহ ইচ্ছা করে বলতে পারতেন ফাত্তাবিউনি খুলাফাই, এটা আল্লাহ বলতে পারতেন না? নবী তুমি বলে দাও আল্লাহকে পেতে হলে আমার ইতাত করতে হবে আর খলিফাদের ইতাত করতে হবে, আল্লাহ বলতে পারতেন কিনা? আল্লাহ বলেন নাই। ফাত্তাবিউনি ওয়া সাহাবি, আমার ইত্তেবা করবে সাহাবীদের ইত্তেবা করবে, এটাও বলতে পারতেন তাও বলেন নাই। ওয়া আউলিয়াই ওয়া আইমাতি, আমার ওলিয়া উলিয়াদের ইত্তেবা করবে, ইমামদের ইত্তেবা করবে, এরকম বলতে পারতেন না? পারতেন না, পারতেন, তিনি বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ফাত্তাবিউনি বলে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে বলেছেন। নবীর ইত্তেবার বিকল্প যদি কোন সাহাবীদের মধ্যেও পাওয়া যায় ওটা গ্রহণযোগ্য নয়, কিয়ামতের মাঠে আপনার আমল কোন সাহাবীদের আমলের সাথে মিলাবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলানো হবে। নবী বলেছেন দাড়ি ছেড়ে দাও, সেই ক্ষেত্রে কোন সাহাবী কেটেছেন ওটা আমার দেখার বিষয় নয়, কথা ঠিক কিনা? অতএব দাড়ি ছেড়ে দিতে হবে, কোন সাহাবী কেটেছে এটা আমার দেখার বিষয় নয়। তারপরও যদি সেই সাহাবীর আমল করতে চান ওটা হজের সময় গিয়ে কেটেছেন, আপনি বাড়িতে বসে কাটেন কেন? ও মুসলমানেরা, হজের সময় কেটেছে তাই বলে যদি সব সময় কাটা জায়েজ হয় তাহলে নবী এক সময় দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, আমরাও সব সময় দাঁড়িয়ে প্রস্রাব করব। নবী যে অবস্থায় দুই হাত তুলে দোয়া করেছেন সেই অবস্থায় দুই হাত তুলে দোয়া করতে হবে। এর ব্যতিক্রম করা যাবে না। আপনি বলতে পারেন যে নবী যে কোনো সময় হোক দুই হাত তুলে দোয়া করছেন তো, অতএব আমরা সব জায়গায় করব। তাহলে নবী যেভাবেই হোক দাঁড়িয়ে প্রস্রাব করছেন তো, আমরাও দাঁড়িয়ে প্রস্রাব যে কোনো জায়গায় করব, তাই অর্থ হয় কিনা বলুন। ভাইয়েরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী যেই কাজ যেখানে যতটুকু যেভাবে করেছেন সেই কাজ তখন সেইখানে ততটুকু সেইভাবে করার নাম সুন্নাত, যে কোনো জায়গায় করার নাম সুন্নাত নয়। অনেকে হয়তো রাগ করবেন, আল্লাহর নবী জীবনে কোনদিন ওয়াজ মাহফিল করার পরে জোর করে ইস্তেমা করে শেষের দিনে আখিরি মোনাজাত করেন নাই হাত তুলে? চ্যালেঞ্জ যদি কোনো আলেম থাকেন নিয়ে আসেন দলিল। আল্লাহর নবী জীবনে কোনদিন হাত তুলে আখিরি মোনাজাত করেন নাই, আপনারা করেন। বাদ দিতে হবে নবীর সুন্নাত, একটা দুইটা মানলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যার উপরে প্রতিষ্ঠিত আছি। যা বলতে সব কিছু বোঝায়, যদি বলা হয় টেবিলের উপরে যা আছে সব বোঝায় না আংশিক বোঝায়, যদি বলা হয় পকেটে যা আছে সব বোঝায় না আংশিক বোঝায়, নবী এবং সাহাবীরা যার উপরে প্রতিষ্ঠিত ছিল এতে সব বুঝেছে আংশিক নয়। সম্মানিত উপস্থিতি, এবাদত কোনটাকে কোনটা এবাদত কোনটা এবাদত নয় এটা বুঝতে হবে। নবী দাড়ি ছেড়ে দিতে বলছে, নবীর সুন্নাত পাওয়া যাচ্ছে, নবীর কৌলি হাদিস পাওয়া যাচ্ছে, এখানে কোন সাহাবি কেটেছেন আর কোন সাহাবি কাটেন না ওটা আমার দেখার বিষয় নয়। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ নবী বলেন নাই রুকুর তাসবিহ না বললে নামাজ হবে না, আল্লাহ নবী বলেন নাই রফল আদায় না করলে নামাজ হবে না। এত বড় করা কথা অন্যের বেলায় বলেন নাই, কিন্তু সূরা ফাতিহার বেলায় বলেছেন, কথা ঠিক কিনা? অথচ এদেশের মাটিতে সংখ্যাগরিষ্ঠ যারা তারা ইমামের পিছনে যখন হাত বেঁধে নামাজ পড়ে আল্লাহু আকবার ইমামও বলে মুক্তাদিরাও বলে, হাত বেঁধে সানা ইমামও পড়ে মুক্তাদিও বলে, রুকুর তাজবি সেজদার তাজবি ইমামও পড়ে মুক্তাদিও, তাসাহুদ দোয়া মাসুরা ইমামও পড়ে মুক্তাদিও, সব কিছু নামাজের মধ্যে মুক্তাদি পড়ে। কিন্তু আল্লাহ নবী যেটার ব্যাপারে বলছে এইটা না বলে নামাজ হবে না, সেইটা পড়া যাবে না। কত বড় ধোকাবাজ, ইসলামের এত বড় ক্ষতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা মাজুসিরা করে নাই, ইসলামের এত বড় ক্ষতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা মাজুসিরা করে নাই, যত ক্ষতি এই একদল মূর্খ পণ্ডিতেরা করেছেন, ওই মৌলবীরা যত বড় ক্ষতি করেছেন ওর সাইতে বড় ক্ষতি আর কেউ করে নাই। মনে রাখবেন, একটা চোরের সাইতে একটা বক্তা খারাপ, একটা সন্ত্রাসীর সাইতে একটা বক্তা খারাপ, একটা জেনাকারের সাইতে একটা বক্তা খারাপ। যদি নাকি ওই বক্তায় ভুল ওয়াজ করে, জেনা করলে হয়তো সে একা জাহান্নামে যাবে, চুরি করলে হয়তো সে একা জাহান্নামে যাবে, তারপরে ডাকাতি করলে হয়তো সে একা জাহান্নামে যাবে, কিন্তু কোন আলেম বক্তৃতা দিতে গেলে কোন ভুল মশালা যদি বলে গোটা জাতি জাহান্নামে যাবে। এবার বলুন সবচেয়ে বড় পাপী কে? সম্মানিত উপস্থিতি, আপনার জানতে হবে ইবাদত কোনটা। টুপি রবীন্দ্র কি বলে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরও রেখেছে, আপনিও রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ইবাদত নয়, আপনার দাড়ি ইবাদত, তার কারণটা কি? আপনি দাড়ি রেখেছেন আল্লাহর নবী রেখেছেন তাই, এজন্য আপনার এই দাড়ি রাখাটা ইবাদত। ছাগলে দাড়ি রেখেছেন নবীর সুন্নাত মনে করে নয়, এই জন্য ওটা ইবাদত নয়। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছেন নবীর সুন্নাত মনে করে রাখেন না, এই জন্য ওটা ইবাদত নয়। সম্মানিত উপস্থিতি, এভাবে প্রত্যেকটি ইবাদত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। তাই যদি করেন তাহলে আপনার ওটা ইবাদত হবে, আপনি মুক্তি পাবেন, নাজাত পাবেন, কল্যাণ পাবেন। এর ব্যতিক্রম যদি হয় তাহলে আপনি কোথায় যাবেন? ওয়া তাআদ্দাহুদু দহু, নবীর সাইদে যদি হত্যা জাউজ করেন বেশি করেন, আল্লাহ বলছেন তাহলে জাহান্নামে যেতে হবে। শুধু তাই নয়, ইবাদত আল্লাহ তার নবীর মাধ্যমে যে সিস্টেমে করতে বলেছেন সেই সিস্টেমে না করলে সেই ইবাদতটা শিরকে উবুদিয়াত হবে, ইবাদতের মধ্যে শিরক হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তার নবীর মাধ্যমে যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতিতে ইবাদত না করে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের তরিকায় করেন কি হবে? মা কালী মা দুর্গার তরিকায়, শ্রীকৃষ্ণের তরিকায় করলে কি হবে? শিরকে উবুদিয়াত অর্থাৎ ইবাদতের মধ্যে শিরিক হবে। সম্মানিত উপস্থিতি, কোন হিন্দু মানুষ শ্রীকৃষ্ণের তরিকা মোতাবেক আল্লাহকে মানার কারণে যদি সে মুশরিক হয়, তাহলে কোন মুসলমানের বাচ্চাও নবীকে বাদ দিয়ে কোন ইমামের তরিকে ইবাদত করলে ওই হিন্দু রাজেরও মুশরিক হবে, এই মুসলমানের সঙ্গে তদ্রূপ মুশরিক হয়ে যাবে।